শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
করোনা আক্রান্ত সন্দেহে বাংলাদেশের মংলা সমুদ্র বন্দরে নোঙর করা একটি বিদেশি জাহাজের 3 ফিলিপাইনের নাবিককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার রাজ্যে করোনা পরিস্থিতির কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, তা নিয়ে আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসের রাজীবের রিপোর্ট।
ক্যালিফোর্নিয়ায় এ পর্যন্ত প্রায় 50 জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও এই প্রথম কেউ মারা গেলেন।
যুক্তরাষ্ট্রের সেনেট ভবনে নাগরিকত্ব আইন ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এক শুনানি নিয়ে রয়েছে প্রতিবেদন। তবে প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সেলিম হোসেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। বিশ্বের 75টি দেশের 95,000 মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং করোনা মহামারীর কারণে আগামী মাসে তার জাপান সফর বাতিল করেছেন। করোনা ভাইরাসের উৎপত্তি চীনে, সাম্প্রতিক সময়ে দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে এই ভাইরাস। ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা 3,000 ছাড়িয়ে গেছে। জাপানে শনাক্ত হয়েছে 1,000 জন, যাদের অনেকেই ক্রুজ শিপে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং ফিরে এসে জাহাজেই ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকেন। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। চীনের পর ইটালি হচ্ছে সবচেয়ে আক্রান্ত দেশ। 3,000 মানুষ আক্রান্ত হয়েছে ইটালিতে, মারা গেছে প্রায় 100। 15 মার্চ পর্যন্ত ইটালির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতেও 31 মার্চ পর্যন্ত স্কুল বন্ধ হয়েছে। সৌদি আরবে ওমরা বন্ধ ঘোষণা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত দেশের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন তার নাগরিকদেরকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়ায় করোনা সবচেয়ে বেশি ছড়িয়েছে। 11 জন মারা গেছে ইতিমধ্যেই। অন্যান্য রাজ্যগুলোতে জরুরি অবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ করোনা ভাইরাস মোকাবেলায় $8.3 বিলিয়ন জরুরি তহবিল পাশ করেছে। সেনেটে পাশ হলে প্রেসিডেন্টের স্বাক্ষরের পর তা আইনে পরিণত হবে এবং তা করোনা প্রতিরোধে ব্যয় করা হবে। ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসম জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওয়াশিংটন, ফ্লোরিডা এবং ওহাইওতেও জরুরি অবস্থা ঘোষণা করা হবে অচিরেই। করোনা ভাইরাস পরীক্ষা ছাড়া কাউকে বিদেশ থেকে বাংলাদেশে আসতে না দেওয়ার নির্দেশ জারি করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। বাংলাদেশি এবং বিদেশি নাগরিক যারাই বাংলাদেশে আসতে চান, তাদের সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের মাধ্যমে অথবা বিমানবন্দরে করোনা ভাইরাস পরীক্ষা করতে হবে। এ নিয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট শুনুন।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার ঢাকায় এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, বাংলাদেশি ও বিদেশি নাগরিক যারাই বাংলাদেশে আসতে চান, তাদের সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের মাধ্যমে অথবা বিমানবন্দরে করোনা ভাইরাস পরীক্ষা করতে হবে। পরীক্ষা ছাড়া কোনো যাত্রীকে বাংলাদেশে না আনার জন্য সকল বিমান সংস্থা পরীক্ষা করিয়ে বিদেশ যেতে হবে।
যারা টেস্টিং করে যাবে, ইভেন বাংলাদেশি যারা আসবে তাদেরও আমরা টেস্টের থ্রুতে নেব, যাতে নেগেটিভ করোনা ভাইরাস আছে।
এদিকে করোনা আক্রান্ত সন্দেহে বাংলাদেশের মংলা সমুদ্র বন্দরে নোঙর করা একটি বিদেশি জাহাজের 3 ফিলিপাইনের নাবিককে স্থানীয় একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে মংলা বন্দরে জাহাজের পণ্য খালাসও বন্ধ রয়েছে। বাংলাদেশের হাইকোর্ট করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তা সোমবারের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে আজ আরও এক ব্যক্তির শরীরে করোনার জীবাণু মেলায় ভারতে ওই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 30। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর পর্যন্ত সর্বত্র করোনা ভাইরাস থাবা বসাচ্ছে। আজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। ওকে নিয়ে দেশে এখন 30 জনের শরীরে এই জীবাণু মিলল। এরই মধ্যে স্বস্তির খবর হলো, দক্ষিণের কেরালা রাজ্যে প্রথম যে 3 জন আক্রান্ত হয়েছিলেন তারা চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তবে রাজধানী দিল্লি ও তার আশপাশে করোনার প্রাদুর্ভাব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিল্লির প্রশাসন শহরের প্রতিটি প্রাথমিক স্কুল আজ থেকে আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাসেলস সফর স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন। কয়েকদিনের মধ্যেই তার ভারত ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর দেশের নাগরিকদের বলেছেন, করমর্দন না করে ভারতীয় প্রথায় দুহাত জোর করে নমস্তে বলা ভালো। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর পর পুরো রাজ্য জুড়েই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, জানাচ্ছেন আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসের রাজীব।
ক্যালিফোর্নিয়ায় এ পর্যন্ত প্রায় ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও এই প্রথম কেউ মারা গেলেন। ৭১ বছর বয়সী ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টোর পাশের শহর রোজভিলের একটি হাসপাতালে মারা যান। জনস্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানানোর পর ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জরুরি অবস্থা জারি করেন। একই দিনে রাজ্যটির সবচেয়ে বড় শহর লস অ্যাঞ্জেলেসেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়। শহরটির মেয়র এরিক গার্সিটি অবশ্য বলেন, জরুরি অবস্থা জারি করা হলেও এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ক্যালিফোর্নিয়ায় মারা যাওয়া ওই ব্যক্তি গত মাসে সান ফ্রান্সিসকো থেকে মেক্সিকোগামী একটি ক্রুজ শিপের যাত্রী ছিলেন। সেখানেই তিনি করোনা ভাইরাসের সংস্পর্শে আসেন বলে স্বাস্থ্য কর্মকর্তা আবু নাসের রাজীব, ভয়েস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়া।
ঢাকায় রোহিঙ্গা ইস্যু সংক্রান্ত এক সেমিনারে দেশি বিদেশি বিশিষ্ট বক্তারা বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার যে অভিযোগ উঠেছে তার যথাযথ বিচার নিশ্চিত করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন বক্তব্য দিয়ে রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা ICJ সম্প্রতি যে অন্তর্বর্তীকালীন আদেশ ও নির্দেশনা দিয়েছে তা মনিটরিং করতে মিয়ানমারে ICJ টিম পাঠানোর পরামর্শ দিয়েছেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে রোহিঙ্গারা যাতে গণহত্যার শিকার না হন সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো কার্যকরভাবে চাপ প্রয়োগের তাগিদ দেন তারা। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর পিয়াম এখাবান বলেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর যে গণহত্যা চালিয়েছে মানবতার স্বার্থে তার বিচার ত্বরান্বিত করতে হবে। সেমিনারে আরো বক্তব্য রাখেন আইনজীবী অ্যান্ড্রো লয়েস্টিন এবং সাবেক কূটনীতিক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষকরা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানে যুদ্ধ ও সংঘাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং তার শরিক দেশগুলো যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে কিনা তার জন্য তদন্ত করবার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। হেগ ভিত্তিক এই আদালত ২০১৯ সালের এপ্রিলে বিষয়ক মামলা বাতিল হওয়ার পর পুনরায় তা চালু করেন। মামলার প্রধান বিচারক পিওটার হফম্যানস্কি বলেন, আপিলের আবেদন বিবেচনা করা হচ্ছে এবং ২০০৩ পহেলা মে থেকে আফগানিস্তানে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা তার তদন্ত হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এই নির্দেশ অনুযায়ী ICC আইনজীবী ফাতো বিন সৌদা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং CIA সদস্যদের কর্মকাণ্ড, তালিবান সন্ত্রাসী অভিযান, আফগান সরকারের নিরাপত্তারক্ষী এবং অপরপর সশস্ত্র গোষ্ঠী যে সকল কর্মকাণ্ড চালিয়েছে সেসব নিয়ে তদন্ত চালাবেন। বেন সৌদ মূলত ২০১৭ সাল থেকে চলমান কর্মকাণ্ডে কোনো অপরাধ ছিল কিনা সে বিষয়গুলো গুরুত্ব আরোপ করবেন তাঁর তদন্তে। গত মঙ্গলবার সুপার টিউজডের পর ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা দুইজনের মধ্যেই নেমে এসেছে। প্রার্থিতার যুদ্ধে এখন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স করবেন। নিউ ইয়র্কের সাবেক মেয়র ধনকুবের মাইকেল ব্লুমবার্গ মঙ্গলবারের আগের দিন পর্যন্ত আলোচনায় ছিলেন। বলা হচ্ছে তিনি ৬০০ মিলিয়ন ডলার প্রচারণায় ব্যয় করেছেন ইতিমধ্যেই। সুপার টিউজডেতে তিনি জিতেছেন আমেরিকান ভূখণ্ড সামোয়ায়। ব্লুমবার্গ প্রার্থিতা প্রত্যাহারের পর জো বাইডেনের সমর্থন করেছেন। জুলাইতে ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেন্ট হবে, তাতে ডেলিগেটরা ভোট দিয়ে চূড়ান্ত করবেন কে হবেন দলের প্রেসিডেন্ট প্রার্থী। ইসলামিক স্টেটের সঙ্গে মিলে সন্ত্রাসী হামলা করবার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিজোরিতে এক লোককে ২০ বছরের সাজা দিয়েছে ফেডারেল আদালত। রবার্ট লরেঞ্জো হেস্টার নামের ওই লোকটি সেপ্টেম্বরে আদালতে দোষ স্বীকার করে FBI একজন আন্ডারকভার কর্মীর সঙ্গে মিলে এস্টার বোমা এবং সশস্ত্র হামলার পরিকল্পনা করেছিল বলে আদালতের রায়ে বলা হয়েছে। হেস্টারের সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানান তথ্য পাওয়া গেছে এবং ইসলামিক স্টেটের পতাকা পাওয়া যায়। সিরিয়ার যুদ্ধপ্রবণ ইদলিব অঞ্চলে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় বৈঠক করছেন। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অবস্থান সহ নানা বিষয়ে এরদোয়ান ও পুতিনের মধ্যে মতপার্থক্য থাকলেও এ বিষয়ে একটা সমঝোতা হবে এমন আশা করা হচ্ছে। সাবেক জাতিসংঘ মহাসচিব হ্যাভিয়ার পেরেস ডে কুয়েলার মারা গেছেন। মৃত্যুকালে পেরুভিয়ান এই কূটনীতিকের বয়স হয়েছিল ১০০ বছর। 1980 থেকে 90 সালে জাতিসংঘে মহাসচিবের দায়িত্ব পালনকালে হ্যাভিয়ের বিশ্বের বহু গুরুত্বপূর্ণ শান্তি প্রক্রিয়ায় অবদান রেখেছিলেন। তিনিই প্রথম ল্যাটিন আমেরিকান যিনি এই পদে অধিষ্ঠিত হন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 10 বছরের ইরাক ইরান যুদ্ধের অবসান, দক্ষিণ আফ্রিকা থেকে নামিবিয়ার স্বাধীনতা প্রক্রিয়া সহ অনেক কিছু। আজকের সংবাদ এ পর্যন্তই, ভালো থাকবেন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টজে, এবং একই সাথে আপনারা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের ফেসবুক ফ্যান পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর পরপরই পুরো রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে ওয়াশিংটন স্টুডিও থেকে আহসানুল হক সরাসরি কথা বলছেন ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত আমাদের প্রতিনিধি আবু নাসের রাজীবের সঙ্গে।
ধন্যবাদ। ক্যালিফোর্নিয়া রাজ্যে যে শুধু মৃত্যুর ঘটনা ঘটল তাই নয়, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে আমেরিকার অন্য সব রাজ্যের চাইতে ক্যালিফোর্নিয়াতে আক্রান্তের সংখ্যা, অন্তত শনাক্ত হয়েছেন তাদের সংখ্যা, সবচাইতে বেশি। এবং ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য, অভিবাসীর সংখ্যাও এখানে অনেক বেশি। ডক্টর আবু নাসের রাজীব, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ক্যালিফোর্নিয়া রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, এই পরিস্থিতিতে ঠিক জরুরি অবস্থা বলতে আসলে কি বোঝানো হচ্ছে?
ধন্যবাদ আপনাকে। আপনি যেরকমটা বলছিলেন যে গতকাল আপনার প্রথম ক্যালিফোর্নিয়াতে একজন ব্যক্তি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং এই মারা যাওয়ার পর যে ঘোষণা সেটা দেওয়া হয় সকালের দিকে, এবং তার পরপরই ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম তিনি ক্যালিফোর্নিয়া রাজধানী স্যাক্রামেন্টোতে একটা প্রেস কনফারেন্স করেন। সেই প্রেস কনফারেন্সে তিনি বললেন যে আজকে থেকে পুরো ক্যালিফোর্নিয়া স্টেট জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। জরুরি অবস্থা ঘোষণা করার অর্থ হচ্ছে এই যে এটাকে একটা হেলথ ইমার্জেন্সি হিসেবে ট্রিট করা হচ্ছে, এবং এর ফলে ক্যালিফোর্নিয়ার যতগুলো রিসোর্সেস রয়েছে হেলথ কেয়ার রিলেটেড সবগুলো এখন যেন করোনা ভাইরাসের ক্ষেত্রে আপনার করোনা ভাইরাসের ক্ষেত্রে সেটা ব্যবহার করা যায়, তাকে প্রাধান্য দেওয়া যায়, সেটা বলা হয়েছে সেই ঘোষণায়। জরুরি অবস্থা ঘোষণা করার পরে এটাও বলা হয়েছে যে এই করোনা ভাইরাসের যে আউটব্রেক সেটাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পুরো স্টেটের সব পর্যায়ে সবাইকে সর্বোচ্চ সতর্কতার সাথে এটাকে মোকাবেলা করার জন্য জরুরি অবস্থা ঘোষণার সময় আহ্বান করা হয়েছে। এবং জরুরি অবস্থা ঘোষণা করার মূল কারণ হচ্ছে আপনি যে ফেডারেল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্ট, এই তিন গভর্নমেন্ট যেন একটা সমন্বিতভাবে আপনার এই করোনা ভাইরাসটাকে মোকাবেলা করতে পারে, এবং বিভিন্ন হসপিটালে যে সমস্ত ডক্টর রয়েছেন, নার্সেস রয়েছেন, তাদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে জরুরি অবস্থা ঘোষণার কারণে। এবং ফেডারেল গভর্নমেন্ট থেকেও জরুরি অবস্থা ঘোষণা করার ফলে আরো বেশি অর্থ এখানে ব্যয় করা যাবে। আসলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ফাইন্যান্সিয়াল রিসোর্সেস এবং অন্যান্য যে সমস্ত লজিস্টিক রয়েছে সেগুলো যেন আরো সমন্বিতভাবে এবং আরো ইফেক্টিভলি ব্যয় করা যায় এবং ব্যবহার করা যায়, সেটার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
রাজ্যের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উপর কি কোনো রকম প্রভাব পড়তে পারে? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্ধ হবার মতো বা এই ধরনের কোনো রকম প্রভাব?
অনেকেই মনে করছেন যে খুব শীঘ্রই হয়তো স্কুল কলেজগুলো বন্ধ করে দেয়া হতে পারে। কারণ হচ্ছে যে আপনি জানেন যে গত সপ্তাহে প্রথম ক্যালিফোর্নিয়াতেই কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে করোনা ভাইরাসে। কমিউনিটি ট্রান্সমিশন বলতে বলা হচ্ছে যে অনেক ব্যক্তি আক্রান্ত হয়েছেন যারা আপনার, আমরা সবাই জানি যে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে চীনে, এবং প্রথম দিকে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা যাদের শনাক্ত করা হয়েছিল দেখা যাচ্ছিল যে তারা হয়তো চীন সফর করেছিলেন অথবা চীন সফর করে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন এমন কোন ব্যক্তির সংস্পর্শে তারা এসেছিলেন। কিন্তু দেখা গেল গত সপ্তাহে প্রথম যে চীনে কেউ যাননি বা চীন থেকে ফিরে এসেছে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ ঘটেনি এরকম ব্যক্তিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেজন্য এটাকে কমিউনিটি ট্রান্সমিশন বলা হচ্ছিল। তো কমিউনিটি ট্রান্সমিশনের এই মাত্রাটা এখন বেড়েছে। আপনি যেরকম একটু আগে বলছিলেন যে যুক্তরাষ্ট্রের অন্যান্য সব স্টেটের মধ্যে ক্যালিফোর্নিয়াতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আজ পর্যন্ত 53 জন মানুষ আক্রান্ত হয়েছেন, তার মধ্যে মারা গেছেন মাত্র একজন। কিন্তু এই একজন মারা যাওয়ার কারণটা হচ্ছে যে এটাকে খুব ইফেক্টিভলি ট্রিট করার ব্যবস্থা করা হয়েছে এখন পর্যন্ত। তো ওই যে আপনার কমিউনিটি ট্রান্সমিশন যাতে আরো ছড়িয়ে যেতে না পারে সে কারণে স্কুল কলেজগুলো বন্ধ করার কথা ভাবা হচ্ছে, এখন পর্যন্ত বন্ধ করা হয়নি। এবং দৈনন্দিন জীবনযাত্রায় যেটা প্রভাব পড়ছে যে মানুষ অনেক কিছু এড়িয়ে চলছেন, বিশেষ করে অনেক মানুষই এখন আপনি যদি ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় যে এয়ারপোর্ট লস অ্যাঞ্জেলেসে যান সেখানে দেখবেন একটা জনশূন্য অবস্থা বিরাজ করছে, অনেকে ট্রেনে যাতায়াত করছেন না, গণপরিবহন এড়িয়ে চলছেন, সবাই মাস্ক ব্যবহার করছেন, মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক না হলেও এক ধরনের শঙ্কা বিরাজ করছে। ওদিকে ক্যালিফোর্নিয়ার আরেকটি বড় শহর সান ফ্রান্সিসকো আপনি জানেন সেটা সিলিকন ভ্যালি নামে পরিচিত, সিলিকন ভ্যালির অনেকগুলো আপনার যে সমস্ত টেক কোম্পানি রয়েছে ফেসবুক গুগল বা অ্যাপেল এই সমস্ত কোম্পানি রয়েছে সেখানকার বেশ কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছেন এবং ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে বলা হচ্ছে যে তাদের কর্মীদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে তারা যদি মনে করেন তাদেরকে অফিসে না এসে তারা বাসা থেকেও কাজ করতে পারবেন। অনেকেই ভাবছেন হয়তো এই অবস্থা যদি আরো ভয়ঙ্কর পরিণতির দিকে যায় তাহলে হয়তো অফিস আদালত এবং স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হতে পারে।
জি, আমরা একটু আগে যেরকম বিশ্ব সংবাদেও শুনেছি যে বাংলাদেশেও এই ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে, ভারতেও করা হয়েছে, আমাদের অনেক শ্রোতা রয়েছেন, দর্শক রয়েছেন, ক্যালিফোর্নিয়াতে যেই ধরনের ব্যবস্থাগুলো সতর্কতাগুলো অবলম্বন করা হচ্ছে তা থেকে ভারত বাংলাদেশের নেবার মতো কি কিছু আছে?
অবশ্যই, ক্যালিফোর্নিয়াতে আমি একটু আগে যেরকম বললাম যে ক্যালিফোর্নিয়া মারা গেছেন মাত্র একজন, ক্যালিফোর্নিয়ার পাশের স্টেট পার্শ্ববর্তী ঠিক পার্শ্ববর্তী না তার পার্শ্ববর্তী স্টেটের পরের স্টেট যেটা ওয়াশিংটন স্টেট সেখানে 115 জনের মতো সেখান থেকে 10 জনই মারা গেছেন, কিন্তু ক্যালিফোর্নিয়াতে 53 জনের মধ্যে একজন মারা গেছেন। এর একটা কারণ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে ক্যালিফোর্নিয়া এটাকে খুবই হেলথ ইমার্জেন্সি হিসেবে ট্রিট করেছে। আমার মনে হয় যে বাংলাদেশ সরকার এবং ভারত সরকারকেও সেটা করতে হবে। আমাদের দেশে এখন পর্যন্ত, আমাদের দেশ বলতে আমি বাংলাদেশ বোঝাচ্ছি, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এরকম খবর পাওয়া যায়নি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশে স্ক্রিনিং করা হচ্ছে না। এই রোগটির প্রাদুর্ভাব যাতে আরো ছড়িয়ে না পড়ে সেটার একমাত্র এবং সবচেয়ে বড় ব্যবস্থা নেওয়া উচিত হচ্ছে যে স্ক্রিনিং এর ব্যবস্থা করা। বাংলাদেশের এয়ারপোর্ট গুলোতে, বাংলাদেশের যে সমস্ত ল্যান্ডপোর্ট রয়েছে সেখানে আমার মনে হয় যে স্ক্রিনের ব্যবস্থা আরো জোরদার করা উচিত এবং জনস্বাস্থ্যগত যে সমস্ত পদক্ষেপ নেয়া ক্যালিফোর্নিয়াতে হয়েছে, পুরো যুক্তরাষ্ট্রে হয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ সরকারকে আরো বেশি প্রোঅ্যাক্টিভলি এই সমস্যাটাকে মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত।
আবু নাসের রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত আমেরিকার জাতীয় চিড়িয়াখানা, জীবজন্তু দেখার পাশাপাশি সেখানে রয়েছে গবেষণা ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম সহ চিত্ত বিনোদনের নানা উপকরণ। সম্প্রতি আমি এই জাতীয় চিড়িয়াখানায় ঘুরে এলাম এবং আপনাদেরকে তারই কিছু বিস্তারিত দেখাতে চাচ্ছি। হোয়াইট হাউসের অদূরে শোনা যাচ্ছে বাঘের গর্জন। রাজধানী ওয়াশিংটনের কর্মব্যস্ততা ও রাজনৈতিক ডামাডোলের মাঝে শহরের ভেতরেই রক ক্রিক পার্কে গড়ে তোলা হয়েছে পশু পাখিদের অভয়ারণ্য।
এই মুহূর্তে আমি রয়েছি যুক্তরাষ্ট্রের জাতীয় চিড়িয়াখানায়। এখানে পৃথিবীর বিভিন্ন প্রকৃতির এবং বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। চলুন আর দেরি না করে আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি ন্যাশনাল জু থেকে।
163 একরের বিশাল এলাকা জুড়ে 2700 পশু পাখির আবাসভূমি এই চিড়িয়াখানা। ভিন্ন ভিন্ন প্রাণীর তাদের নিজস্ব খাদ্যাভ্যাস, চাহিদা ও প্রকৃতি অনুযায়ী পরিবেশকে সাজানো হয়েছে। এখানে তারা খাঁচায় বন্দী নয়, খোলা আকাশের নিচে নিরাপত্তা বেষ্টনের মাঝে তাদের বিচরণ ভূমি। এই চিড়িয়াখানায় ঢুকতে কোনো প্রবেশ মূল্য নেই। এখানকার অন্যতম জনপ্রিয় স্পট হচ্ছে প্যান্ডা প্লাজা। এখানে তাদের একেবারে তারকা খ্যাতি, তাদের নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়, তাদের জন্মদিনও পালন করা হয় ঘটা করে।
Yeah, we were excited because it's, I guess, the panda's birthday, and it's also our daughter here's birthday, so...
পান্ডার জন্মদিন কিভাবে পালন হচ্ছে তা দেখতে এলাম। আমাদের পরিবারের জন্যও আজ একটা বিশেষ দিন, আজ আমার মেয়ের জন্মদিন।
এই প্যান্ডাগুলোকে চীন থেকে নিয়ে আসা হয় 5 থেকে 10 বছরের চুক্তিতে, আর এক একটি প্যান্ডার জন্য কয়েক মিলিয়ন ডলার প্রয়োজন হয়। চিড়িয়াখানার জন্যে প্যান্ডা রাখা আর তার রক্ষণাবেক্ষণ বেশ খরচ সাপেক্ষ হলেও দর্শনার্থী আর ছোট শিশুদের জন্য সচক্ষে এই আদুরে প্রাণীটি দর্শন করার আনন্দ বর্ণনাতীত। এই চিড়িয়াখানা গবেষণার কাজেও নিয়োজিত। বিভিন্ন বিরল প্রজাতির ও অবলুপ্তি বা বিপন্ন প্রাণীর প্রজনন ও বংশবৃদ্ধি নিয়ে নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছে এখানে কর্মরত বিজ্ঞানীরা। স্মিথসোনিয়ান ন্যাশনাল জুয়ের জীববিজ্ঞানী এরিকা বাওয়ার বললেন,
এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী নিয়ে গবেষণা হয়। যেমন এখানে প্যান্ডা প্লাজায় সার্বক্ষণিক সার্ভেলেন্স ক্যামেরার মাধ্যমে তাদের সহজাত প্রকৃতি পর্যবেক্ষণ করা হয় এবং তালিকা তৈরি করা হয়। প্যান্ডার প্রজনন ও বংশবৃদ্ধি নিয়েও গবেষণা হয় নিয়মিত।
স্মিথসোনিয়ান ন্যাশনাল জুয়ের একটি অন্যতম কার্যক্রম হচ্ছে শিক্ষা সফর কার্যক্রম। প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের শিক্ষার্থীরা এখানে দলবদ্ধভাবে কিছু কার্যক্রমে যোগদান করতে পারে। হাতে কলমে বন্যপ্রাণীদের প্রকৃতি, আবাসস্থল, বিপন্ন অবলুপ্ত প্রাণী সংরক্ষণ, প্রকৃতিতে তাদের অবদান ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারে। সারা বিশ্বজুড়ে সমুদ্র দূষণের কারণে সামুদ্রিক প্রাণীরা যেভাবে বিনষ্ট হচ্ছে তা তুলে ধরা হয়েছিল একটি প্রদর্শনীর মাধ্যমে। প্রদর্শনীতে প্রদর্শিত স্থাপত্যগুলো বানানো হয়েছে সাগরে মানুষের ফেলে দেয়া আবর্জনা দিয়ে।
First we need to make sure that no trash gets washed up. So instead of leaving it onto the beach,
আমরা এখানে শিখছি মানুষের ফেলা আবর্জনাতে আমাদের চারপাশের পরিবেশ ও সামুদ্রিক পরিবেশের কি পরিমাণ ক্ষতি হচ্ছে। আমাদের উচিত আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলা এবং রিসাইকেল করা।
চিড়িয়াখানার মাঝামাঝি জায়গাটি এশিয়া ট্রেইল, সেখানে দাঁড়িয়ে আছে মহারানী। বীর দর্পে হেঁটে বেড়াচ্ছে হাতিদের আস্তানায়। এখানে প্রায় সব হাতিদেরই ভারতীয় নাম, কারণ এরা সবাই এসেছে ভারত থেকে। এশীয় হাতিদের প্রকৃতি সংরক্ষণ ও আবাসস্থল এসব বিষয় শেখানো হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের। এখানে হাতির বিষ্ঠার স্যাম্পল রাখা হয়েছে। এ থেকে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে তাদের খাদ্যাভ্যাস ও প্রকৃতি সম্পর্কে। যান্ত্রিক ব্যস্ততায় এই শহরের মাঝে কলকাকলির কলরবে মুখরিত সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা এই চিড়িয়াখানা রাজধানীর জনগণকে এনে দিয়েছে একটু অন্যরকম প্রশান্তি, চিত্ত বিনোদনের অন্যরকম আমেজ। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
দিল্লির সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে আজ লোকসভায় অধিবেশন বানচাল হয়ে যায়। এ নিয়ে কলকাতায় পরমাশিস খোসরায়ের সঙ্গে এখন কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। দিল্লিতে যে ঘটনাটি ঘটেছে লোকসভায়, সে সম্পর্কে পরমাশিস আপনার কাছে প্রথমেই জানতে চাই যে বাজেট অধিবেশন চলছে এবং সেই বাজেট অধিবেশন চলাকালীন অবস্থায় এই হট্টগোল এবং তারপর সাতজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো, কি ঘটেছিল আজকে ঠিক লোকসভায়?
আসলে গত 2 মার্চ থেকে আমাদের বাজেট অধিবেশনের যে অধিবেশন চলছিল, তার দ্বিতীয়ার্ধের বাজেট অধিবেশন চলাকালীন গত সোমবার থেকেই দিল্লির যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে লোকসভার বিরোধী দল যারা রয়েছেন, কংগ্রেস বিশেষত কংগ্রেসের যারা এমপি রয়েছেন, তারা এটা একটা আলোচনার প্রস্তাব আনে। সেটা গত সোমবার থেকেই এই আলোচনার যে প্রস্তাবটা তারা আনে সেটা নিয়ে বাকবিতণ্ডা চলছিল। গত সোমবারের পর মঙ্গলবার আলোচনা এই লোকসভার স্পিকার সেটা সর্বদলীয় বৈঠকে প্রস্তাব দেন, কিন্তু সেই সর্বদলীয় বৈঠকের প্রস্তাবও সেটা গ্রাহ্য হয়নি। আজকে একটা চরম পর্যায়ে পৌঁছলে পরে লোকসভা স্পিকার কংগ্রেসের 7 জন সাংসদকে সাসপেন্ড করতে বাধ্য হয়, যেটা আগামী এই যতদিন না পর্যন্ত এই সংসদের অধিবেশন চলবে, এই অধিবেশন চলাকালীন কংগ্রেসের কোনো সাংসদ এই অধিবেশনে আর যোগদান করতে পারবে না। এইটা নিয়েই একটা বাকবিতণ্ডা। মূলত যে দিল্লিতে যে অহিংস আন্দোলন হয়েছে, যে ঘটনা ঘটেছে, যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে মূলত আলোচনার প্রস্তাব ছিল বিরোধীরা, সেটাতে রাজি হওয়া না হওয়ার কারণেই সংসদ বিরোধীদের এই আন্দোলন পরিপ্রেক্ষিতে আজকে এই
জি
সংসদে সাসপেন্ড করা হয়েছে।
পরমাশেষ, তাহলে বাজেট অধিবেশন যতদিন চলবে ততদিন এই 7 জন সাংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন না, এই 7 জন কোন 7 জন?
এই সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেসের তরুণ গগৈয়ের ছেলে কুড়িয়ারির সাংসদ গৌরব গগৈ, কেরলের ঋষিদের সাংসদ টি এন প্রতাপন, কেরলের যুব কংগ্রেসের সভাপতি তথা ইডুক্কির সাংসদ না কুরিয়ানের, কর্ণাটকের বিদুনগরের সাংসদ মানিকম তিগর, কেরলের কাসারগড়ের সাংসদ রাজমোহন উন্নিকান এবং অমৃতসরের সাংসদ গুরমিত সিং আউজেলাকে, কজনকেই সাংসদ সাসপেন্ড করা হয়েছে।
এই থেকে কংগ্রেসের নেতৃত্বের তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া দেওয়া হয়েছে?
অবশ্যই, কংগ্রেসের যিনি আমাদের কংগ্রেসের যে দলনেতা রয়েছেন সংসদে অধীর চন্দন চৌধুরী, তিনি আমাদের মুর্শিদাবাদের সাংসদ, তিনি এটাতে সৈরতন্ত্র চলছে মনে হচ্ছে, সরকার এই অধিবেশনে দিল্লির হিংসা নিয়ে কোনো আলোচনাই চাইছেন না, আর এই সাংসদের সাসপেন্ডের সিদ্ধান্ত অধ্যক্ষের নয়, এটি সরকারের সিদ্ধান্ত বলে আক্রমণ করেছেন অধীর রঞ্জন চৌধুরী, যিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বহরমপুরের সাংসদ, তিনি অধীররঞ্জন চৌধুরী
লোকসভার স্পিকার, তিনি কি বলছেন, তার বক্তব্য কি?
ওনার বক্তব্য হচ্ছে যে এই সাংসদরা যতবার মানে এই বিষয়ে আলোচনার প্রেক্ষিতে তারা তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে সেই নিয়মানুবর্তিতার জায়গায় তারা কাজকর্ম করেছেন, সেই জন্যই তাদেরকে সাসপেন্ড করা হলো, তারা নিয়ম বহির্ভূত কাজ করেছেন।
এর আগে ভারতের লোকসভায় কি এই রকম ঘটনা ঘটেছে সাতজন সাংসদকে?
একেবারে একেবারে বিরলতম ঘটনা, সেই জন্যই আজকে এটা একেবারে গোটা দেশে আলোড়ন তৈরি করেছে। একেবারে বিরলতম ঘটনা, যে এর আগে এরকম ঘটনা আগে ঘটেনি।
পরমাশিস, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
এবার রয়েছে প্রতি বৃহস্পতিবারের সাপ্তাহিক আয়োজন নারী কণ্ঠ, সঞ্চালন করছেন সঞ্জনা ফিরোজ। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে নারীরা স্ব ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন। নারীকণ্ঠে আমাদের আজকের অতিথি বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ডক্টর শিরীন শারমিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়াশিংটন স্টুডিওতে।
অনেক ধন্যবাদ সঞ্জনা আপনাকে। আমি সকলকে আসন্ন 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের রাজনীতিতে আগে খুব কম সংখ্যক নারীদের দেখা যেত, আপনি কবে এবং কিভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেন?
আজকের প্রেক্ষাপট অবশ্য আগের তুলনায় অনেক ভিন্ন। এখন বাংলাদেশের রাজনীতিতে অনেক নারী দৃশ্যমান, এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিগত অনেক বছর ধরেই বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে কিন্তু নারীদের অবস্থান রয়েছে। কাজেই আমার রাজনীতিতে আসার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমি আমার বাড়িতে ছোটবেলা থেকেই একটা রাজনৈতিক আবহ বা পরিবেশের মধ্যে বড় হয়েছি, কেননা আমার বাবার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন, এবং সেই সূত্রে বাড়িতে পরবর্তী সময়েও মানে সকল সময় রাজনীতিবিদদের আসা যাওয়া, আলোচনা, সকল কিছু। কাজে এর মধ্য দিয়ে আমার রাজনীতির প্রতি একটা তীব্র আগ্রহ অনেক আগে থেকেই ছিল। পরবর্তীতে আমি আইন পেশায় আসি এবং আইনের উপর লেখাপড়া করি, এবং ইচ্ছা ছিল যে পড়াশোনা শেষে রাজনীতিতে আসব, এবং তারই ধারাবাহিকতায় 15 বছর সুপ্রিম কোর্টে আইন পেশায় প্র্যাকটিস করার পরে 2009 সালে আমি প্রথম সংসদে সংরক্ষিত মহিলা আসনে নারী সদস্য হিসেবে আসি। তবে তার আগে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী যে দলীয় সেল সেখানে কাজ করেছি, নির্বাচনী আইনগুলোকে আরো কিভাবে ভালো করা যায় সেই বিষয়গুলো নিয়ে, এবং বিশেষ করে অনেক রাজনৈতিক মামলায় আইনজীবী হিসেবে আমি ভূমিকা রেখেছি। অনেক রাজনীতিবিদদের বিভিন্ন ডিটেনশন মামলা থেকে শুরু করে অনেক মামলায় সহযোগিতা করা, সেই কাজগুলো করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনজীবী প্যানেলেও আমি একজন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছি। কাজেই বাংলাদেশ আওয়ামী লীগের যে লিগাল সেল সেখানে আমার সম্পৃক্ততা ছিল, এবং আমি তার সাথে আইনজীবী হিসেবে যুক্ত
ছিলাম।
মহিলা আসনে সংরক্ষিত মহিলা আসনের এমপি হলাম, এবং পরবর্তীতে তো তারই ধারাবাহিকতায় গত ডিসেম্বরের নির্বাচনে পীরগঞ্জ নির্বাচনী আসন থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছি তৃতীয়বারের
মতো। জি, বলা হয় বিভিন্ন পেশায় নারীরা তাদের অবস্থান প্রতিষ্ঠা করতে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এখন পর্যন্ত আপনি বাংলাদেশের একমাত্র নারী স্পিকার, এবং পুরুষতান্ত্রিক সমাজে এ পর্যায়ে আসার পথ আপনার জন্য কেমন ছিল?
সফল নারীকেই অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেই আসতে হয় এবং চ্যালেঞ্জ গুলো অনেক ক্ষেত্রেই কমন থাকে। তবে আমার ক্ষেত্রে যে বিষয়গুলো বেশি প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে আইন পেশায় পড়াশোনা করার পরে নিজের জন্য একটি অবস্থান তৈরি করতে চ্যালেঞ্জের চাইতে আমি বলবো যে স্ট্রাগলটা অনেক বেশি ছিল, অর্থাৎ দীর্ঘ সময় দেয়া এবং যেহেতু আইন একটা অনেক ডিমান্ডিং প্রফেশন সেখানে প্রচুর সময় দিতে হতো, কাজে বাড়ির দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, সন্তানের দায়িত্বের সাথে কর্মক্ষেত্রের সময়টা ব্যালেন্স করা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং সেটা সকল নারীকেই সেই ব্যালেন্সটা করতে হয়। তারপরে পরবর্তীতে যখন রাজনীতিতে আসলাম তখন এই যে নির্বাচনের রাজনীতিতে একজন নারী হিসেবে সরাসরি নির্বাচন করে আসার মধ্যেও কিন্তু পথটা অনেক কঠিন এবং চ্যালেঞ্জ অনেক, সেগুলোকে উত্তরণ ঘটিয়ে কিন্তু আপনাকে সরাসরি নির্বাচনের মাধ্যমে আসতে হয়। কাজেই এই জায়গাগুলোতে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, তারপরেও সেগুলোর উত্তরণ ঘটানোর মতন দৃঢ় মনোবল, সহযোগিতা নিয়ে
জি আমরা আপনি শুনতে পাচ্ছেন, আমরা অত্যন্ত দুঃখিত ডক্টর শিরিন শর্মিন চৌধুরীর লাইনটি কেটে গেছে। আমরা তার সঙ্গে আরও একবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। তিনি যেটি বলছিলেন যে নারীদের পথ চলা কিন্তু খুব একটা সহজ নয়, নারীদের যে কোনো উচ্চ পদে আসীন হতে হলে তাদেরকে অনেক পথ পাড়ি দিতে হয়, তাদের অনেক দুর্গম পাহাড় যেরকম অতিক্রম করার মতো হয় সেরকম পাহাড় পর্বত অতিক্রম করতে হয়, কোনো কিছুই নারীদের জন্য সহজ নয়। অনেক পুরুষ বলে থাকেন যে নারীদের স্থান যেন রান্নাঘরে এবং বাড়ির কাজে, কিন্তু ইদানিংকালে এবং গত কয়েক দশক ধরেই নারীরা কিন্তু ধীরে ধীরে ছোট ছোট পা ফেলে কিন্তু অনেক এগিয়ে এসেছেন, গুরু দায়িত্ব পালন করছেন এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে সাফল্যের সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করছেন। আমরা শিরিন শর্মিন চৌধুরীকে আরও একবার পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ, আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশ উচ্চ পদে এখন নারীদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অনেক গুরু দায়িত্ব পালন করছেন, নারীদের ক্ষমতায়ন ও সম অধিকারের ক্ষেত্রে আপনার মতে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান কোথায়?
আমার মনে হয় বাংলাদেশের বর্তমান অবস্থান অত্যন্ত আশাব্যঞ্জক এবং অনেক ইতিবাচক এবং বাংলাদেশ নারী ক্ষমতায়নে আজকে অনেক দূর অগ্রসর হয়েছে এবং সমগ্র বিশ্বেই এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত বলে আমি মনে করি। বাংলাদেশের জাতীয় সংসদের দিকে তাকান, সংসদ নেতা প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেতা নারী, সংসদ উপনেতা একজন নারী এবং স্পিকার একজন নারী, এ ধরনের একটা পরিস্থিতি বিশ্বের কোন সংসদে এই মুহূর্তে আছে কিনা আমার জানা নেই। তার পাশাপাশি আমাদের 50টা সংরক্ষিত মহিলা আসনে নারী সদস্য আছেন এবং প্রায় 22 জনের মতন নারী সরাসরি নির্বাচিত, কাজেই প্রায় 72 জন সংসদ মহিলা সদস্য রয়েছেন এবং অন্যান্য সকল পেশায় এই কথাটা বলা হয় যে শীর্ষ পদে নারী থাকলেই কি নারী ক্ষমতায়ন হয়, কিন্তু এই শীর্ষ পদগুলোতে থাকায় একটা পজিটিভ মেসেজ তৃণমূল পর্যায় পর্যন্ত সকল নারীর কাছে যায় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে দেশের উচ্চ পদ, সাংবিধানিক পদ, গুরুত্বপূর্ণ পদগুলো নারীর জন্য খোলা আছে, উন্মুক্ত আছে, দক্ষতা, মেধা এবং যোগ্যতার প্রমাণ দিয়ে যে কোনো নারী সেই পদগুলোতে আসার সুযোগ তাদের রয়েছে। সেদিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশ আজকে নারী ক্ষমতায়নে একটা অনন্য অবস্থানে আছে।
এখানে একটি একটি প্রশ্ন রাখতে চাই যে আপনি একজন শীর্ষ পদে আসীন রয়েছেন এবং তৃণমূল পর্যায়ের নারীদের কথা আপনি যখন তুলে আনলেন, একটি প্রশ্ন করতে হয় যে তৃণমূল পর্যায়ের নারীরা অনেক সময় অনেক ধরনের নির্যাতন, নিপীড়ন, স্ট্রাগল বলেন, সব ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন এবং তাদের তখন প্রশ্ন থাকে যে উচ্চ পদে নারীরা ক্ষমতাসীন রয়েছেন, সেক্ষেত্রে আমাদের কেন তৃণমূল পর্যায়ে আমাদের কেন এ ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়?
আজকে সারা বাংলাদেশের পরিস্থিতি অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে, কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত যে নীতি এবং যে কর্মপরিকল্পনা তার ফল আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি। যেমন প্রত্যন্ত অঞ্চলেও আজকে বাংলাদেশে নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে এবং শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা নারী ক্ষমতায়নের সহায়ক। এবং আজকে মেয়েরা উচ্চশিক্ষা নিচ্ছে গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায়, আমরা নারীদের উপস্থিতি এই শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি অর্থনৈতিক ক্ষমতায়নে তৃণমূল পর্যায়ে নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহযোগিতা দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা হচ্ছে। আমার বাড়ি আমার খামার প্রকল্প, তারপরে সি পাওয়ার অর্থাৎ ডিজিটাল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির বিষয়ে নারীদেরকে প্রশিক্ষণ দেয়া, কম্পিউটার প্রশিক্ষণ দেয়া থেকে শুরু করে এই কাজগুলোর কারণে আজকে সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে নারীরাও স্বাবলম্বী হচ্ছেন, নিজের পায়ে দাঁড়াতে পারছেন, অর্থ উপার্জন করতে পারছেন এবং সেই কারণে পরিবারের ভেতরে এবং বাইরে তাদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় একটি অবস্থান তৈরি হচ্ছে। এবং আপনি জানেন যে একজন নারী যখন অর্থনৈতিকভাবে কিছুটাও সচ্ছল হন, সেই সচ্ছলতার যে বেনিফিট সেটা তার সন্তানরা পান এবং তার পরিবার পায়। কাজে এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
ধন্যবাদ। আপনাকে শেষ একটি প্রশ্ন করতে চাই, আগামী 10 বছরে আপনি বাংলাদেশের নারীদের কোন কোন অবস্থানে দেখতে চান?
আমরা যেটা চাই সেটা হচ্ছে সারা বাংলাদেশে সমতার ভিত্তিতে নারী পুরুষ একসাথে এগিয়ে আসবে প্রতিটি ক্ষেত্রে, সকল পেশায় তারা তাদের সফলতার স্বাক্ষর রাখবে এবং নারীদের নিজস্ব প্রতিভা মেধা আছে তাদের জন্য সেই সুযোগ তৈরি করে দিলে এবং সেই সক্ষমতাটা তারা গ্রহণ করে সেই জায়গাটিতে আসলে পুরো বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে, যেভাবে এখনই অনেক দূর হচ্ছে। কারণ জনসংখ্যার অর্ধেক নারী এবং অর্ধেক নারীকে পিছিয়ে রেখে কোনো উন্নয়নই সম্ভব হয় না। কাজে আগামী 10 বছরে বর্তমানে নারী ক্ষমতায়ন যেভাবে অগ্রসর হচ্ছে, আগামী দিনের চ্যালেঞ্জগুলো কিন্তু ইভলভিং, কাজেই এক ধাপ থেকে উত্তরণ হয়ে পরবর্তী ধাপে গেলে তখন চ্যালেঞ্জটাও কিন্তু সেই ধাপে আবার ভিন্ন। যেমন এখন কর্মক্ষেত্রে অনেক বেশি নারীরা আসছেন, কিন্তু কর্মক্ষেত্রে নারীদের ধরে রাখার জন্যে যে পরিবেশ প্রয়োজন, যে নিরাপত্তা, যে সহায়ক এবং অনুকূল ইনেবলিং এনভায়রনমেন্ট, সে বিষয়গুলোর উপর জোর দিতে হবে। তাদের শিশুদেরকে রেখে যাওয়ার মতন দেবাযত্ন কেন্দ্র, তাদেরকে কর্মক্ষেত্রে ফ্লেক্সিবল আওয়ার দেওয়া, মাসি ম্যাটারনিটি লিভ এখন সরকারের ক্ষেত্রে 6 মাস বেতন সহ আছে, কিন্তু অনেক প্রাইভেট সেক্টরেও এখনো সেটা 6 মাস করা হয়নি। কাজে এই ধরনের সহায়ক সুবিধাগুলো যত বেশি আমরা নারীদের জন্য দিতে পারবো তারা ততই
উপকৃত হবে
এবং কর্মক্ষেত্রে আরো সফলতার স্বাক্ষর রাখতে পারবে।
মাননীয় স্পিকার ডক্টর, জি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী আজকে নারী কণ্ঠে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ নারী কণ্ঠের সব শ্রোতাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
সবাইকে আরবারও শুভেচ্ছা জানিয়ে আজকে নারী কণ্ঠ নারীদের প্রতি নারীদেরকে জয় জয়কার বলে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রের সেনেট ভবনে নাগরিকত্ব আইন ও ধর্মীয় স্বাধীনতা শীর্ষক এক শুনানি অনুষ্ঠিত হয়েছে। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম আয়োজিত এই শুনানিতে ভারত ও মিয়ানমার বিষয়ক বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শীরা তাদের মতামত তুলে ধরেন। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী তাওহিদুল ইসলাম। বিস্তারিত জানতে এখন তার সঙ্গে কথা বলছি। তাহলে আপনি তো এই শুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তো প্রথমে আপনার কাছে জানতে চাইছি যে সেখানে বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শীরা কারা ছিলেন এবং তারা কি বললেন?
জি, সেটি বলার আগে শুধু একটু জানিয়ে দেই যে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এই সংস্থাটি মূলত যুক্তরাষ্ট্র সরকারকে ধর্মীয় স্বাধীনতা এবং নাগরিকত্ব আইন সংক্রান্ত বিষয়ে মতামত এবং সুপারিশ দিয়ে থাকেন। এবং এই শুনানিতে মূলত ওই কমিশনের চেয়ারম্যান টনি পারকিন্স এবং ভাইস চেয়ার গেইল মানচিন, কমিশনার আনুরিমা ভার্গাভা সহ আরও দুজন কমিশনার সেখানে উপস্থিত ছিলেন। তারা শুরুতেই মূলত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে বিশ্বের যেখানে যেখানে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী নির্যাতিত হয়েছে সেসব পরিসংখ্যান ইতিহাস তুলে ধরার পাশাপাশি বর্তমান সময়ের দুটি সমস্যা নিয়ে কথা বলেন। এবং একটি সমস্যা হচ্ছে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বর্তমান সময়ে যা হচ্ছে সেগুলো তারা তুলে ধরেছেন, এবং একই সঙ্গে মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে যেসব রোহিঙ্গারা বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে তাদের সমস্যাটি তুলে ধরেছে। এবং তারা বলতে চেয়েছেন যে ভারত এবং মিয়ানমারের বর্তমান যে পরিস্থিতি সেটি মূলত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে শুরু হয়েছে। এবং শুরুতেই তাদের কিছুটা বক্তব্য তুলে ধরার পরে তারা চারজন যে আলোচক ছিলেন বিশেষজ্ঞ এবং প্রত্যক্ষদর্শী তাদের কাছে জানতে চেয়েছেন। সেক্ষেত্রে আসলে যে চারজন ছিলেন তারা মূলত মাঠ পর্যায়ে কাজ করেছেন এবং ভারত এবং মিয়ানমার এই সমস্যাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছে, অর্থাৎ বাংলাদেশে প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, সেসব রোহিঙ্গা ক্যাম্পে তারা দুজন ঘুরে এসেছেন এবং আর দুজন ভারতের পরিস্থিতি সরজমিনে দেখে এসেছেন, তারা কি বলছে সেটি জানার আগে একটু পরিচয় করিয়ে দিতে চাই। যে চারজন আলোচক ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমান ওয়াদুদ, তিনি ভারতের গুয়াহাটিতে মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেন এবং তিনি অসম সহ ভারতের যে সামগ্রিক পরিস্থিতি তা নিয়ে কথা বলেছেন। আমরা শুরুতে একটু তার বক্তব্য শুনে নিয়ে তিনি আর কি কি বললেন সেটি আপনাদেরকে জানাতে চাই।
How do you form your bond in India? You get a birth certificate. Most of the people do not have birth certificate. This peaceful, non-violent protest is...
তিনি আসলে বলছিলেন দিল্লির যে প্রতিবাদ হচ্ছিল এবং ভারতের অনেক রাজ্যেই প্রতিবাদ হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে দিল্লির যে সহিংস ঘটনা ঘটে গেছে যেখানে প্রায় 40টির বেশি প্রাণ ঝরে গেছে, সেই পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি তিনি বলছিলেন যে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতের নাগরিকত্ব পেতে হলে তাকে জন্ম সনদ দেখাতে হবে, যেটি ভারতের অধিকাংশ নাগরিকের নেই। এবং তিনি বলছিলেন যে ভারতের বর্তমান যে পরিস্থিতি সেটিকে সামগ্রিকভাবে বোঝার জন্য মূলত আসলে অসমের পরিস্থিতি বোঝা খুব জরুরি। তিনি বলছিলেন যে অসমের এনআরসি তালিকা থেকে হিন্দু মুসলিমান নির্বিশেষে অনেকের নাম বাদ পড়েছে এবং তিনি তা বলতে গিয়ে দুটি উদাহরণ খুব জোরে সোরে তুলে ধরেছেন। একটি হচ্ছে ভারতের সেনাবাহিনীতে একজন কাজ করেছেন এবং তিনি তার যথাযথ কাগজপত্র দিতে না পারার কারণে তিনি নাগরিক হিসেবে নিবন্ধিত হতে পারেননি। এবং আর একটা উদাহরণ তুলে ধরছিলেন যে একজন মহিলা তিনি নাগরিকত্বের প্রমাণ দিতে না পারায় তাকে যখন বিদেশি হিসেবে ঘোষণা করা হয়েছে তখন তার ছোট সন্তানের বয়স ছিল 2 বছর এবং সেই সন্তানকে বাদ দিয়েই তাকে আসলে রাখা হয়েছিল একটি নির্ধারিত স্থানে। এরকম অনেক ধরনের উদাহরণ তুলে ধরার পাশাপাশি তিনি দিল্লির পরিস্থিতি সহ সামগ্রিক যে প্রতিবাদ হচ্ছিল সেই প্রতিবাদগুলো কেন কিভাবে আর বেশি দূর অগ্রসর হতে পারছে না তা তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন যে পুলিশ নির্বিচারে তাদেরকে প্রতিহত করছে এবং সেটি করতে গিয়ে পুলিশ যে কোনো উপায় অবলম্বন করছে। সেখানে এই শুনানিতে আরেকজন বিশেষজ্ঞ ছিলেন আশুতোষ ভার্সানি, তিনি আসলে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং সামাজিক বিজ্ঞানের অধ্যাপক হিসেবে কাজ করে থাকেন। তিনি আসলে ভারতের পরিস্থিতির সঙ্গে রোহিঙ্গা সমস্যার একটি সংযোগ স্থাপন করেছেন এবং তিনি কি বলছিলেন সেটি একটু শুনে নিয়ে আরো বিস্তারিত বলছি।
And what documents will be necessary to prove citizenship. The government has not announced which documents it will ask for. The fear is, it's a genuine fear, legitimate fear.
তিনি আসলে বলছিলেন যে মূল সমস্যা যেটি হচ্ছে নাগরিকত্ব আইনের কারণে এক ধরনের ভয় তৈরি হয়েছে এবং সেই ভয়টি যথার্থ এই কারণে যে ভারতে যে রোহিঙ্গারা রয়েছেন তারা মুসলিম এবং তাদের কোনোভাবেই সম্ভব নয় জন্ম সনদ প্রদান করা, এবং ভারতের অনেক নাগরিকের যেমন জন্ম সনদ নেই তাদের নেই। তার মানে হচ্ছে ভারতে যারা রোহিঙ্গা তারা তো সমস্যা রয়েছেনই, ভারতের স্থানীয় মানুষজনও রয়েছেন এবং তিনি বলতে চাইছেন যে সংবিধান অনুযায়ী তাদের যে অধিকার রয়েছে সেটি বর্তমান আইনের কারণে খর্বিত হচ্ছে। এবং অধ্যাপক আজিম ইব্রাহিম, তিনি আসলে রোহিঙ্গা বিষয়ে কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে তিনি রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে এসেছেন, রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা তাকে জানিয়েছেন যে রোহিঙ্গাদের যদি মিয়ানমারের নাগরিকত্ব না থাকে তার মানে তারা একজন বিদেশি, সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশও যেমন নিচ্ছে না অন্য কোনো দেশও নিবে না, এবং মিয়ানমার সরকার, সেনাবাহিনী সমর্থিত সরকার অথবা সেনাবাহিনী আগে যখন ছিলেন তারা আসলে মিয়ানমারে থাকা রোহিঙ্গাদেরকে বিদেশি নাগরিক হিসেবেই বিবেচনা করে থাকে। সেখানে আসলে নমি কিকুলা, তিনি হচ্ছেন সাইমন স্কিওয়ার্ড সেন্টারের পরিচালক, তিনিও কথা বলেছেন রোহিঙ্গা ইস্যুতে এবং তারা আশা করছে যে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ যদি কূটনৈতিক পর্যায়ে যথাযথ পদক্ষেপ নেয় এ ধরনের সমস্যা নিশ্চয়ই সমাধান হবে।
ধন্যবাদ, আমি আশা করছি যে যেসব মতামত এবং সুপারিশ এসেছে এই শুনানি অনুষ্ঠানে তা সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। এবার রয়েছে খেলার জগৎ, খেলাধুলা জগতের খবরাখবর, পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে রয়েছে ক্রিকেটের খবর এবং রয়েছেন আমাদের সাথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু। ইউসুফ ভাই, দীর্ঘদিন ধরে একটা আলোচনা জল্পনা কল্পনা চলছিল যে কবে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি তিনি সরে দাঁড়াবেন এবং তিনি শেষ পর্যন্ত আজকে ঘোষণা দিয়েছেন ঢাকায় সংবাদ সম্মেলনে যে তিনি মনে করেন যে এখন তার সরে দাঁড়ানোর সময় হয়েছে এবং 2023 সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে আজকে 2020 সালে তিনি মনে করছেন যে এটাই একটা ভালো সময়ে নতুন কোনো অধিনায়ক যাতে 2023 সালের বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন সেই সুযোগ করে দেবার জন্য। ইউসুফ ভাই, আপনার কি প্রতিক্রিয়া?
দেখেন, মাশরাফিকে নিয়ে শুধু মাশরাফি না এবং মুশফিকও পরে আমি বলবো, আমার মনে হয় মাশরাফিকে নিয়ে ইনসিডেন্টটা খুবই একটা ক্লাসিক কেস অফ মিসম্যানেজমেন্ট। দেখেন, আপনি কোনো দেশে কিন্তু আপনি দেখবেন যত বড়, আপনি ইন্ডিয়া ধরেন, মহেন্দ্র সিং ধোনি, ও যখন ওর সঙ্গে কিন্তু এত পাবলিসিটি এত কিছু কিন্তু হয় না। যখন একটা প্লেয়ার যেমন বলেছেন মাশরাফি সরে দাঁড়াবে, মাশরাফিকে ছাড়া তো বাংলাদেশ ওডিআই টিমের ক্যাপ্টেনসি মাহমুদুল্লাহ হ্যাজ বিন ডুইং, ইউনো, সে অনেকগুলো ট্যুরে করেছে। সো সরে দাঁড়াবে, সে ক্যাপ্টেনশিপ থেকে সরে দাঁড়াবে নাকি টিম থেকে সরে যাবে, টু ডিফারেন্ট সিনারিও।
এখন পর্যন্ত তিনি বলেছেন অধিনায়কত্ব ছাড়ছেন।
হ্যাঁ, তো কথা হচ্ছে যে ফার্স্ট অফ অল অনেকেই সমালোচনা করছে যে ওয়েদার মাশরাফি ইজ ফিট এনাফ টু প্লে, এটা নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি। And this is a question jeta apnar sobai sobair mone kintu eti jage, whether he qualifies to play in the 11, this is questionable. So therefore onnanno team e kintu player ra bujhte pare je look, this is my time, let me move and let me create a scenario for somebody else to fill that gap, karon o joto din khelbe ekta position block hoye jay, which means ekta notun player e ashar time jeta dorkar hoy to acclimatize, to gather experience, ওই টাইমটা পাচ্ছে না, ইউর শর্ট নেই। তো এগেইন, আমি কোনো দেশে দেখি নেই এত গ্লোরিফিকেশন। নর্মালি অন্যান্য দেশে একটা প্লেয়ারকে কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এ প্লেয়ার ইজ নট ইন টু দ্য সাইড টু লিড, হি মাস্ট কোয়ালিফাই টু প্লে, এটা হচ্ছে প্রথম প্রায়োরিটি অফ এনি প্লেয়ার ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন। ইফ হি ইজ নট কোয়ালিফাইড টু প্লে দেন এত মানে তুমি ক্যাপ্টেন্সি করবা না তুমি খেলবা না কি হবে, অন্যান্য দেশে কিন্তু দে কোয়াইটলি হ্যাভ আ ডিসকাশন অ্যান্ড দে ড্রপ দ্য প্লেয়ার ফ্রম দ্য স্কোয়াড, এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। আমরা একটু গ্লোরিফাই করি অ্যান্ড এটা করি বিকজ আওয়ার ম্যানেজমেন্ট ইজ উইক, আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারা উইক, দে ক্যানট টেক এ ডিসিশন।
জি ইউসুফ ভাই, আমাদের হাতে এক মিনিট সময় আছে, আপনি মুশফিকের ব্যাপারটিও যদি একটু বলেন যে
এগেইন টোটালি মিসম্যানেজড, টোটালি। নিয়ম হচ্ছে যে আপনি রুলটা কি, আপনি যদি মুশফিককে বা বাংলাদেশি কোনো প্লেয়ারকে একটা রুল সেট করেছেন যে তুমি ট্যুর করবা, দ্য ডিসিশন ইজ ইয়ার্স, দেন ইউ ক্যানট চার্জ হিম ফর এনিথিং ইফ হি ডাজ নট ওয়ান্ট টু গো টু পাকিস্তান। বাট আপনার যদি টিমের একটা গাইডলাইন থাকে, নো আমরা দেখবো সেফটি সিচুয়েশন, আমরা যেখানে যাব, ইফ দ্য বোর্ড ডিসাইডস টু ট্যুর দেন ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য প্লেয়ার টু ট্যুর, কিন্তু আপনি দুই সাইডই আপনি রাখতে পারবেন না। আপনার ইটস লাইক আ মুশফিককে একটা ভেন্ডেটা সিচুয়েশন, আপনি তো পজিশন ওরা আরো খারাপ করে দিচ্ছেন। সো দিস ইজ এগেইন এ ক্লাসিক কেস অফ মিসম্যানেজমেন্ট, আপনার নিজেরা রুল সেট ঠিক করে না, সো এটা আপনার তো টোটালি কন্ট্রোভার্সিয়াল, আপনি ওকে কেন একটা আপনার হি ইজ ইউর বেস্ট প্লেয়ার, হি ইজ দি মানে রেটেড আপনার শুধু বাংলাদেশ না ইন্টারন্যাশনালি রেটেড প্লেয়ার, ওকে কেন ওয়াই আর ইউ ট্রাইং টু ডিস্ট্রয় হিম, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড।
ইউসুফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে এ পর্যন্তই ছিল খেলার খবর, এতক্ষণ কথা বললাম জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবুর সাথে,
ধন্যবাদ।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ। করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। বিশ্বের 75টি দেশের 95,000 মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং করোনা মহামারীর কারণে আগামী মাসে তার জাপান সফর বাতিল করেছেন। করোনা ভাইরাসের উৎপত্তি চীনে। সাম্প্রতিক সময়ে দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত 3,000 জনের মৃত্যু হয়েছে। জাপানে শনাক্ত হয়েছে 1,000 জন, তাদের অনেকেই ক্রুজ শিপে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। চীনের পর ইটালি হচ্ছে সবচেয়ে আক্রান্ত দেশ, 3,000 মানুষ আক্রান্ত হয়েছে। ইটালিতে মারা গেছে প্রায় 100 মানুষ। 15 মার্চ পর্যন্ত ইটালির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতেও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে 31 মার্চ পর্যন্ত। সৌদি আরবে উমরা বন্ধ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে বিদেশে যাওয়া বন্ধ করা হয়েছে তাদের নাগরিকদেরকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়ায় করোনা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে, 11 জন মারা গেছে পর্যন্ত। অন্যান্য রাজ্যগুলোতেও জরুরি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। আফগানিস্তানে যুদ্ধ এবং সংঘাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার শরিক দেশগুলো যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে কিনা তার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত নির্দেশ দিয়েছে। হেগ ভিত্তিক এই আদালত 2019 সালের এপ্রিলের এক সময়ে এ বিষয়ক একটি মামলা বাতিল করলে সেই মামলা পুনরায় চালু করা হয়। মামলার প্রধান বিচারক পিওটার হফম্যানস্কি বলেন, আপিলের আবেদন বিবেচনা করা হচ্ছে এবং 2003 পর থেকে আফগানিস্তানে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা তার তদন্ত করা হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির এই নির্দেশ অনুযায়ী আইসিসি আইনজীবী ফাতু বেন সৌদা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং সিআইএ সদস্যদের কর্মকাণ্ড, তালিবান সন্ত্রাসী অভিযান, আফগান সরকারের নিরাপত্তারক্ষী এবং অপরাপর সশস্ত্র গোষ্ঠী যে সকল কর্মকাণ্ড চালিয়েছে সেসব নিয়ে তদন্ত চালাবেন। গত মঙ্গলবারের সুপার টিউজডের পর ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা দুইজনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে এসেছে। প্রার্থিতার যুদ্ধ এখন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্সের মধ্যে। নিউ ইয়র্কের সাবেক মেয়র ধনকুবের মাইকেল ব্লুমবার্গ মঙ্গলবারের আগের দিন পর্যন্ত আলোচনায় ছিলেন। বলা হচ্ছে তিনি $600 মিলিয়ন প্রচারণায় ব্যয় করেছেন। সুপার টিউজডেতে তিনি জিতেছেন মাত্র আমেরিকান ভূখণ্ড সামোয়ায়। ব্লুমবার্গ প্রার্থিতা প্রত্যাহার করে জো বাইডেনের সমর্থন করেছেন। বাইডেন 10টি রাজ্যে জিতেছেন সুপার টিউজডেতে। বার্নি স্যান্ডার্স জিতেছেন ক্যালিফোর্নিয়া, ইউটা এবং কলোরাডো সহ 4টি রাজ্যে। জুলাইতে ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেনশন হতে যাচ্ছে, সেখানে ডেলিগেটরা ভোট দিয়ে চূড়ান্ত করবেন দলীয় প্রার্থী। ইসলামিক স্টেটের সঙ্গে মিলে সন্ত্রাসী হামলা করবার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিজৌরির 1 লোককে 20 বছরের কারাদণ্ড দিয়েছে ফেডারেল আদালত। রবার্ট লরেন জোহেস্টার নামের ওই লোকটি সেপ্টেম্বরে আদালতে দোষ স্বীকার করে এফবিআই এর একজন আন্ডার কভার কর্মীর সঙ্গে মিলে এস্টার বোমা এবং সশস্ত্র হামলার পরিকল্পনা করেছিল বলে আদালতে বলা হয়। সিরিয়ার যুদ্ধপ্রবণ ইদলিব অঞ্চলে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় বৈঠক করছেন। সাবেক জাতিসংঘ মহাসচিব হ্যাভিয়ের পেরেস ডে কুয়েলার মারা গেছেন। মৃত্যুকালে পেরুভিয়ান এই কূটনীতিকের বয়স হয়েছিল 100 বছর। 1980 থেকে 90 সাল পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালনকালে হ্যাভিয়ের বিশ্বের বহু গুরুত্বপূর্ণ শান্তি প্রক্রিয়ায় অবদান রাখেন।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, আমাদের প্রকৌশলী ছিলেন নেনসেল লোপেজ, এবং সেই সাথে আমি সাবরিনা চৌধুরী আছেন,
আমি সেলিম হোসেন।
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি।
This program has come to you from the Voice of America, Washington.
finish seconds. ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সেলিম হোসেন।